ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শুভ সন্ধ্যা। এখন বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত, আর এখানে ওয়াশিংটনে বৃহস্পতিবার দুপুর। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
এক যুগ আগে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ তিন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে।
থেকে আরো রয়েছে আমির খসরুর রিপোর্ট।
বাংলাদেশে অবস্থানকারী বর্মী রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যা নির্ণয়ে শুমারির কাজ শুরু হবে শুক্রবার থেকে।
কলকাতা থেকে রয়েছে পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
কলকাতা মার্কিন দূতাবাস ও সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর উদ্যোগে উত্তরবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে গোটা দেশে নারী পাচার প্রতিরোধের লক্ষ্যে এক কর্মশিবির ও আলোচনা সভা।
তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। সিরিয়ার রক্তক্ষয়ী সংগ্রাম অবসানের লক্ষ্যে মিউনিকে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় রাশিয়া বলছে যে সিরিয়ায় অস্ত্রবিরতি বিষয়ে আলোচনা করতে তারা প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠীর আরও 17টি রাষ্ট্র মিউনিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকে একনাগাড়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিরিয়ায় অস্ত্রবিরতি সম্পর্কে রুশ প্রস্তাব হচ্ছে এই গোষ্ঠীর মূল বিষয়। আলেপ্পোতে রুশ সমর্থিত সিরিয়ার আক্রমণ সেখানকার মানবিক সংকটের আরও অবনতি ঘটিয়েছে। হাজার হাজার মানুষ তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে আসছে। তাস বার্তা সংস্থার খবর অনুযায়ী রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী গেন্নাদি গাতিলভ বলেন, আমরা অস্ত্রবিরতির নিয়ম নিয়ে আলোচনা করতে প্রস্তুত রয়েছি। পশ্চিমী সংবাদমাধ্যম জানাচ্ছে যে ওই প্রস্তাবে পয়লা মার্চ থেকে অস্ত্রবিরতির কথা বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মার্ক টোনার বলেছেন যে তিনি রুশ প্রস্তাবে কোনো সুনির্দিষ্ট তারিখের কথা জানেন না, তবে তিনি জোর দিয়েই বলেন যে আমরা তাৎক্ষণিক অস্ত্রবিরতির পক্ষে। পররাষ্ট্রমন্ত্রী জন কেরি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সহ বিভিন্ন দেশের কর্মকর্তাদের সঙ্গে মিউনিকে উপর্যুপরি বৈঠক করছেন। সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠীর পূর্ণাঙ্গ বৈঠকের আগে তিনি সিরিয়ার উচ্চতর আলোচনা কমিটির প্রধান সিরিয়ার বিরোধী নেতা রিয়াদ হিজাবের সঙ্গেও বৈঠক করেছেন। এদিকে আলেপ্পোতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী যে অবরোধ সৃষ্টি করেছে তার পরিপ্রেক্ষিতে সেখানে যে অবস্থা সৃষ্টি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত শুনবেন আজই বিশ্ব সংবাদের পর। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তার আবেদন জানান। ব্রাসেলসে কাটার 24টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। কোনো কোনো মন্ত্রীর সঙ্গে তিনি একান্তে কথা বলেন, তবে প্রকাশ্যেও তিনি এই 66 জাতির জোটের কোনো কোনো দেশকে এ ব্যাপারে আদৌ কিছু না করার জন্য সমালোচনা করেন। ওই সব দেশের নাম অবশ্য তিনি উল্লেখ করেননি। নেদারল্যান্ডস গত মাসে ঘোষণা করে যে তারা ইরাক থেকে এখন সিরিয়া লড়াইয়ে তাদের ভূমিকা প্রসার ঘটাচ্ছে এবং সৌদি আরব বলছে যে তারা সিরিয়ায় স্থলসৈন্য পাঠাতে পারে। প্রতিরক্ষামন্ত্রী কার্টার বলেন যে তিনি সামরিক অভিযান চালানোর একটি পরিষ্কার পরিকল্পনা তুলে ধরবেন এবং যুক্তরাষ্ট্র যে কয়েক মাস ধরে যা করছে অন্যদের জন্য তা করার সুযোগ নেওয়ারও পরিকল্পনা তিনি প্রস্তুত করবেন। কার্টার বলেন, ইসলামিক স্টেটকে পরাস্ত করতে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে এই অভিযানের বিষয়ে অবহিত করবে এবং যথাশীঘ্রই তাদের পরাস্ত করতে হবে। প্রায় 12 বছর আগে ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নান সহ তিনজন জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। দুজন আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়েছে। বিস্তারিত শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর পাঠানো এই প্রতিবেদনে।
বিচারপতি এনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা করে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রেখেছে বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ.কে.এম. মনিরুজ্জামান। অন্যদিকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ আলী। সিলেটে হযরত শাহজালাল ইসলামের মাজার প্রাঙ্গণে 2004 সালের 21শে মে আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলা হয়। ওই হামলায় তিনি আহত হন। নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। 2008 সালের 23শে ডিসেম্বর সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল এই ঘটনায় দায়ের করা মামলায় রায় ঘোষণা করে। আসামিরা রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে বৃহস্পতিবার হাইকোর্ট আসামিদের আপিল খারিজ করে দেয়। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশের অন্যতম ইংরেজি দৈনিক দি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে। ঢাকা থেকে আমাদের অপর সংবাদদাতা জহুরুল আলমের টেলিফোন বার্তা।
মাহফুজ আনাম ঢাকায় এক অনুষ্ঠানে ডিজিএফআই এর একটি সংবাদ প্রকাশের কথা উল্লেখ করে ওই খবরটি ছাপানো ভুল হয়েছিল বলে স্বীকার করেন। ওই বক্তব্যের সূত্র ধরে বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির সদস্য মুস্তাফিজুর রহমান ঢাকা মহানগর হাকিমের আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিনি তার অভিযোগে বলেন, একটি সংস্থার প্রেসক্রিপশন বাস্তবায়নে গণতন্ত্র বিরোধী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মাহফুজ আনাম তার সম্পাদিত ডেইলি স্টারে মিথ্যা ও বিকৃত তথ্য প্রকাশ করেন যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। মামলাটি সরকারি অনুমোদন নিয়ে আগামী 28 মার্চের মধ্যে তদন্ত করে ঢাকার কোতোয়ালি থানা পুলিশকে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছে আদালত। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
নারী পাচার রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে ভারতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সঙ্গে যৌথভাবে শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওই এক দুদিনব্যাপী কর্মশালা। এতে অংশ নিচ্ছেন এই সংক্রান্ত বিশেষজ্ঞরা। পরমাশিস ঘোষ রায় জানাচ্ছেন বিস্তারিত কলকাতা থেকে।
গোটা দেশে নারী পাচার প্রতিরোধের লক্ষ্যে কলকাতা মার্কিন দূতাবাস ও সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর উদ্যোগে আগামীকাল 12 ফেব্রুয়ারি ও 13 ফেব্রুয়ারি উত্তরবঙ্গের শিলিগুড়িতে অনুষ্ঠিত হতে চলেছে কর্মশিবির ও আলোচনা সভা। আর শিলিগুড়ির মন্টানা জিত্তানা হোটেলে সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ইউএস কনসাল জেনারেল ক্রেগ হল। তিনি বললেন, পরে নতুন দিল্লির সর্বভারতীয় স্বেচ্ছাসেবী সংগঠন শক্তি বাহিনীর সভাপতি রবিকান্ত জানান, এই কর্মকাণ্ডে সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একসঙ্গে নিয়ে কাজ করার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা লোক অর্জনের লক্ষ্যে তাদের দুদিনের সম্মেলনের আয়োজন। শিলিগুড়ি কনফ্লিক্ট থেকে পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা।
বুধবার ভারতের প্রথম জাতীয় কৃমিনাশক দিবস পালিত হল জয়পুরের এক অনুষ্ঠানের মাধ্যমে। সভাপতিত্ব করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
নামে জাতীয় দিবস হলেও অবশ্য আয়োজন সীমাবদ্ধ দেশের মাত্র 12টি রাজ্যে। তালিকায় বাদ পড়েছে পশ্চিমবঙ্গ। অবশ্য রাজ্যের এক স্বাস্থ্যকর্তা বৃহস্পতিবার জানান, দীর্ঘদিন ধরেই রাজ্যের নিজস্ব উদ্যোগে প্রধানত স্কুলগুলির মাধ্যমে 19 বছর পর্যন্ত বয়সীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর কর্মসূচি চলে আসছে। একবার এই ওষুধ খেলে 6 মাস নিশ্চিন্ত। ভারতে কেবল শিশু কেন, বয়স্কদের মধ্যেও কৃমির আক্রমণের প্রকোপ রয়েছে। এর একটা প্রধান কারণ আমজনতার খালি পায়ে হাঁটবার অভ্যেস। তবে যতই ক্রমশ আর্থিক অবস্থা ভালো হয়ে পায়ে চটি কিংবা জুতো উঠছে, কমছে কৃমির সংক্রমণও। তবে সরকারি উদ্যোগে আলাদা করে একটি দিবস পালন করলে মানুষের মধ্যে সচেতনতা বাড়ে। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মানব পাচারকারীদের রোধ করতে তুরস্ক ও গ্রিসকে সাহায্য করতে নেটোর যুদ্ধজাহাজগুলো এজিয়ান সাগরের দিকে রওনা হয়েছে। এর ফলে ইউরোপে আশ্রয় প্রার্থীদের ক্রমবর্ধমান ঢল মোকাবেলার এই প্রচেষ্টার সঙ্গে নেটো সরাসরি সম্পৃক্ত হল। আজ নেটোর মহাসচিব বলেন যে জার্মান কমান্ডে 3টি জাহাজ অবিলম্বে পাঠানো হচ্ছে যাতে করে তারা তুরস্ক ও গ্রিসের উপকূলরক্ষীদের সাহায্য করতে পারে। এই জাহাজগুলোতে তথ্যানুসন্ধান ও নজরদারিরও ব্যবস্থা রয়েছে। তবে দেশান্তরী মানুষজনকে বহনকারী জলযানগুলোকে থামানোর কোনো নির্দেশ এখনও পর্যন্ত এই সব জাহাজকে দেওয়া হয়নি। ব্রাসেলসে নেটোর সদর দপ্তরে প্রতিরক্ষা মন্ত্রীদের 2দিনব্যাপী বৈঠক শেষে জাহাজ পাঠানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ ব্যাপারে জার্মানি, তুরস্ক এবং গ্রিসের তরফ থেকে অনুরোধ করা হয়েছিল এবছর 40 লক্ষ শরণার্থী ইউরোপে আশ্রয় নিতে পারেন। এরকম পূর্বাভাসের পর পশ্চিমী সরকারের মধ্যে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে সক্রিয় হবার যে উদ্যোগ লক্ষ্য করা যায়, নেটোর এই সর্বসাম্প্রতিক সিদ্ধান্ত তারই প্রতিফলন ঘটেছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান তার এই হুমকির পুনরাবৃত্তি করেছেন যে তার সিরিয়ার দেশান্তরী 25 লক্ষ লোককে তারা বাসে করে ইউরোপীয় সীমান্তে পৌঁছে দেবেন। এই শরণার্থীরা এখন তুরস্কের ভেতরেই রয়েছেন। উত্তর কোরিয়া বলছে যৌথভাবে পরিচালিত একটি শিল্পকেন্দ্র স্থগিত করার সম্পর্কে দক্ষিণ কোরিয়ার সিদ্ধান্ত তাদের কথায় যুদ্ধ ঘোষণারই সামিল। উত্তর কোরিয়ার কমিটি ফর দ্য পিসফুল রিইউনিফিকেশন অফ কোরিয়া বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এই সতর্কবার্তা প্রকাশ করে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। আপনারা খবরেই শুনেছেন, আলেপ্পোতে বিদ্রোহীরা অবরোধ মোকাবেলা করছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনীর শহরের প্রধান সরবরাহ পথ বিচ্ছিন্ন করার সম্ভাবনা রয়েছে, তাই বিদ্রোহীরা পরিকল্পনা করছে কিভাবে তা অব্যাহত রেখে মোকাবেলা করা যায়। এ সম্পর্কে তুরস্কের গাজিয়ান্টেপ থেকে জেমি ডেনমিরের রিপোর্ট পড়ে শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
অবরুদ্ধ আলেপ্পো শহরের পশ্চিমে যে প্রধান সরবরাহ পথ গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী তা বিচ্ছিন্ন করতে পারে সেই সম্ভাবনা রয়েছে। আলেপ্পোতে বিদ্রোহীরা তাই পরিকল্পনা করছে কিভাবে তা অব্যাহতভাবে মোকাবেলা করা যায়। কিন্তু কিছু সমস্যাও রয়েছে। প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী সিরিয়ার উত্তরাঞ্চলে যখন অবরোধ জোরদার করছে, তখন বিদ্রোহী কমান্ডাররা ও বিরোধী রাজনীতিকরা আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে দীর্ঘ সময়ের জন্য অবরোধ মোকাবেলার পরিকল্পনা করছেন। তারা খাদ্য, চিকিৎসা সরবরাহ এবং অস্ত্রশস্ত্র মজুদ ও বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করছেন। তারা মনে করছেন আলেপ্পোর যে অংশ তারা এখন নিয়ন্ত্রণ করে, তাদেরও পুরনো শহর হোমসের মতো অবস্থা হতে পারে। হোমস প্রায় 3 বছর আসাদের অবরোধ মোকাবেলা করে। স্থানীয় প্রশাসন পরিষদের মাজেন গরিবা বলেন, আসাদ প্রশাসনের জন্য আলেপ্পোকে দমন করা বড় চ্যালেঞ্জ হবে। তিনি বলেন হোমস এবং আলেপ্পোর মধ্যে বিশাল ব্যবধান রয়েছে। তিনি বলেন হোমসের যে এলাকা অবরোধ করা হয়েছিল আলেপ্পোর তুলনায় সে এলাকা অনেক ছোট। গরিবা বলেন হোমস সীমিত এলাকায় 5,000 অসামরিক লোক ছিল, আর আলেপ্পোতে 2,50,000 মানুষ আছে ব্যাপক এলাকা জুড়ে। তিনি বলেন আলেপ্পো হচ্ছে সিরিয়ার অন্যতম বড় শহর। তিনি আরও উল্লেখ করেন আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সুদৃঢ় অবকাঠামো আছে। সেখানে 120টিরও বেশি বেসরকারি প্রতিষ্ঠান আছে যারা শহরে কাজ করে। বিদ্রোহী কমান্ডাররা এবং বিরোধী সক্রিয় কর্মীরা শহরে বিদ্রোহীদের এলাকায় সুড়ঙ্গ পথে সরবরাহ পাঠানোর পরিকল্পনা করছে। তারা চিন্তা করছে সরকার পশ্চিমের সরবরাহ পথ বন্ধ করে দিলেও ছোট ছোট কিছু পথ রয়েছে যেগুলো দিয়ে তারা খাদ্য, চিকিৎসা সামগ্রী এবং অস্ত্রশস্ত্র শহরে আনতে পারবে। এ সপ্তাহে জাতিসংঘের অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OHCA আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছে তারা যেন যথাসম্ভব শহরের কাছাকাছি অবস্থান নেয়। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রুশ সমর্থিত আসাদ প্রশাসন যদি আলেপ্পো অবরোধ করে তাহলে সেখানে মানবিক বিপর্যয়ের সম্ভাবনার বিষয়ে সতর্ক করে দেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক কোয়ালিশন মিউনিখে যে আলোচনা হচ্ছে তাতে আলোচ্যসূচিতে প্রাধান্য পাবে অবরুদ্ধ আলেপ্পোর জন্য একটা মানবিক করিডর। মাজেন গরিবা বলেন জরুরি পরিকল্পনার জন্য স্থানীয় এনজিওগুলোর এবং স্থানীয় পরিষদ এবং আন্তর্জাতিক এনজিওগুলোর মধ্যে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত আছে আলেপ্পোর জন্য ট্রাস্ট ফান্ড গঠন করা। ওই ভাণ্ডারে বিদেশি সরকারসমূহ এবং সাধারণ মানুষ অর্থ সাহায্য দেবে। কিন্তু জেনারেল সালেম ইদ্রিস উদ্বিগ্ন। তিনি মিলিশিয়াদের সামরিক কলাকৌশল বিষয়ে পরামর্শ দেন। তিনি বলেন যথেষ্টভাবে সমন্বয় করা হচ্ছে না এসব ব্যবস্থা। তিনি বলেন কোনো কেন্দ্রীয় কমান্ড নেই সেখানে, তাই তা সমস্যা সৃষ্টি করতে পারে ভবিষ্যতে। এদিকে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা সিন্ডি শেন ক্যাপিটল হিল থেকে জানিয়েছেন আলেপ্পোতে আক্রমণ অভিযানের ফলে বিপুল সংখ্যক শরণার্থী সেখান থেকে বেরিয়ে আসছে এবং সে কারণে বুধবার যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে একটি শুনানি হয়। সেখানে ব্রেট ম্যাককার্ক বলেন যে তিনি কোবানি থেকে ফিরে এসেছেন এবং সেখানে সিরিয়ার উত্তরাঞ্চলে অনেক সমস্যা দেখা দিয়েছে। বেশ কয়েকজন আইন প্রণেতা এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা চাচ্ছেন যে সেখানে কি করা যায় সে ব্যাপারে কিছু আরও কিছু জানার।
বাংলাদেশে অবস্থানরত বর্মী রোহিঙ্গা শরণার্থীদের সঠিক সংখ্যা নির্ণয়ে প্রথমবারের মতো শুমারির প্রস্তুতি চূড়ান্ত করেছে বাংলাদেশ সরকার। সরকারের পরিসংখ্যান ব্যুরো এর তত্ত্বাবধান করছে এবং সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ঢাকা থেকে আমির খসরু জানাচ্ছেন বিস্তারিত।
শুক্রবার থেকে শুরু হচ্ছে খানা জরিপ বা পরিবার ভিত্তিক তালিকা তৈরির কাজ, চলবে 5 দিন। আর ব্যক্তি গণনা শুমারি শুরু হবে মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। সরকারের পরিসংখ্যান ব্যুরো এর তত্ত্বাবধান করছে এবং সহযোগিতা দিচ্ছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। রোহিঙ্গা শরণার্থীদের প্রকৃত সংখ্যা নিয়ে তথ্যগত বিভ্রান্তি আছে। সরকারি তালিকাভুক্ত রোহিঙ্গাদের সংখ্যা 32,000, কিন্তু বেসরকারি হিসেবে এই সংখ্যা 5 লাখের মতো। রোহিঙ্গা শুমারির কারণ সম্পর্কে IOM এর মুখপাত্র আসিফ মনির ভয়েস অফ আমেরিকাকে বলেন, এর ফলে একটি সঠিক চিত্র পাওয়া যাবে।
উদ্দেশ্য হলো যে এই মানুষগুলো সম্পর্কে একটা সুনির্দিষ্ট ধারণা পাওয়া, যাতে ভবিষ্যতে সরকারের দিক থেকে নীতি নির্ধারণের ক্ষেত্রে আরো কিছু পদক্ষেপ চিন্তা করা যেতে পারে মানমান নাগরিকের ব্যাপারে, এবং মানমান সরকারের সাথে হয়তো আলোচনার ক্ষেত্রেও কিছু সুবিধা হতে পারে।
রোহিঙ্গা শুমারি হবে 6টি জেলায়, অর্থাৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং পটুয়াখালীতে। কর্মকর্তারা জানিয়েছেন, গণনা কাজ শেষ হলে রোহিঙ্গাদের পরিচয়পত্র দেয়া হবে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবারে রয়েছে বিজ্ঞান জগতের খবরাখবর। আগামী কয়েক মাসের মধ্যে বিনা পয়সায় ইন্টারনেট সুবিধা পাচ্ছে নিউ ইয়র্ক শহরের অধিবাসীরা। আসছে গ্রীষ্মে নিউ ইয়র্ক শহরের 85 লক্ষ অধিবাসী এবং শহরটিতে আগত পর্যটকেরা শহরের যে কোনো জায়গা থেকে ফ্রি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন। এ নিয়ে রেমন্ড টেলরের রিপোর্ট শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং সেলিম হোসেন।
নিউ ইয়র্ক শহরের পুরনো সব কয়েন ফোন বুথ সরিয়ে নিয়ে সারা শহরে বসানো হচ্ছে 3 মিটার উঁচু ওয়াইফাই পোর্টাল। এবার গ্রীষ্মের শেষ নাগাদ নিউ ইয়র্ক শহরে এ ধরনের 500 ওয়াইফাই পোর্টাল বসানো হবে, আর এভাবে আগামী 12 বছরে বসানো হবে 10,000 ওয়াইফাই সংযোগকারী এই মিনি টাওয়ার। বিনা খরচে এই ওয়াইফাই সুবিধা পাবেন শহরের বাসিন্দা এবং পর্যটকেরা। এই প্রকল্পের সমন্বয়কারী লিঙ্ক NYC-র মহাপরিচালক জেন হেন্সলি বললেন, প্রচলিত পাবলিক ওয়াইফাই এর চেয়ে তা হবে 100 গুণ দ্রুত এবং শক্তিশালী।
It means that you can upload pictures in a fraction of a second, you can download a movie.
তার মানে হচ্ছে আপনি অতি দ্রুত ইন্টারনেট সুবিধা পাচ্ছেন ফ্রি, যাতে মুহূর্তের মধ্যে মুভি ডাউনলোড করা যাবে, করা যাবে নানান কিছু কাজ।
ওয়াইফাই টাওয়ারগুলো যেসব স্থানে থাকবে তার 45 মিটার এলাকার মধ্যে থাকলে ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে। এই টাওয়ারে ফোন সেট চার্জ করা সহ নানা সুবিধার মধ্যে থাকবে 911-এ জরুরি কল করার সুবিধা। লিঙ্ক NYC-র জেন হেন্সলি বললেন, এই পরিকল্পনার মূল লক্ষ্য হচ্ছে সকল নিউ ইয়র্কবাসীর জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা। তিনি এই পরিকল্পনাকে বৈপ্লবিক মডেল আখ্যা দিয়ে বললেন, বিশ্বের বহু শহর এটি অনুকরণ করতে পারে।
It's a global economy. People are traveling more and more and the services that
এটা সারা বিশ্বের ব্যাপার। পর্যটকের সংখ্যা বাড়ছে এবং নিউ ইয়র্কে পর্যটকের যে সকল সেবা তারা পাচ্ছেন, আমরা চাই সেই একই ধরনের সেবা তারা পাবেন লন্ডন, প্যারিস কিংবা হংকং এ গিয়েও।
এই ওয়াইফাই টাওয়ার ইউনিটগুলো অ্যালুমিনিয়াম কভার দিয়ে শক্তভাবে মুড়িয়ে তৈরি করা, যাতে কেউ এর ক্ষতি করতে না পারে বা দুর্যোগময় আবহাওয়ায় নষ্ট না হয়। শহরে ওয়াইফাই সুবিধা দেয়া এবং সুদৃশ্য টাওয়ারগুলো স্থাপন করায় নিউ ইয়র্কবাসীরা তো বটেই, এই শহরে আগত পর্যটকেরাও উৎফুল্ল প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ারে একটি ওয়াইফাই ইউনিটের সামনে থেকে যেমনটি বলছিলেন নিউ ইয়র্কের এই অধিবাসী জোয়েল স্মিথ,
That's why so people are so comfortable with it because it looks just like something that would supposed to be
এজন্যই মানুষ এখানে থাকতে পছন্দ করে। এই ওয়াইফাই টাওয়ারগুলো এই শহরের সঙ্গে খুবই মানানসই। লিঙ্ক NYC আশা করছে যে প্রতিষ্ঠানটি এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করবে 12 বছরে তাদের লক্ষ্য নিউ ইয়র্ক শহরের জন্য এ থেকে $50 কোটি আয় করা। আর প্রাথমিকভাবে এই আয় আসবে ডিজিটাল স্ক্রিনে বিজ্ঞাপন থেকে।
এবারে রয়েছে যুব সংবাদ। পর্যাপ্ত পাঠ্যপুস্তকের অভাবে আফ্রিকার কয়েক লক্ষ মানুষ বই পড়া থেকে বঞ্চিত হয়। তবে সম্প্রতি ওয়ার্ল্ড রিডার নামে একটি অলাভজনক প্রতিষ্ঠান শিক্ষার্থী এবং সাধারণ মানুষের জন্য ডিজিটাল বুকের মাধ্যমে বিনামূল্যে বই পড়ার সুযোগ করে দিচ্ছে। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লকের রিপোর্ট থেকে শোনাচ্ছি বিস্তারিত। নাইরোবির একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নাইমা হাসান, সে এবং তার সহপাঠীরা কয়েক বছর হল ওয়ার্ল্ড রিডারের ডিজিটাল বই ব্যবহার করছে। এই ডিজিটাল বইটি দৈর্ঘ্যে 7 ইঞ্চি এবং প্রস্থে 4 ইঞ্চি চওড়া। এটি সহজেই বহনযোগ্য, চিকন একটি বইয়ের সমান। এখানে বই ডাউনলোড করে তা ডিজিটাল স্ক্রিনে পড়ে নেওয়া যায়। লক্ষাধিক বই এতে ডাউনলোড করা সম্ভব। নাইমা হাসানের মতে এই ডিজিটাল বই থেকে সে অনেক উপকৃত হয়েছে। নাইমা হাসান বলল,
The textbooks that you have cannot be used by everyone in the school. So with the e-readers, now we can learn at a comfortable pace.
সে বলল, স্কুলে পাঠ্যপুস্তকের স্বল্পতার কারণে শিক্ষা অন্বেষণে অনেক ঘাটতি দেখা যেত। এখন এই ডিজিটাল বই e-readerের মাধ্যমে সব শিক্ষার্থী বই পড়ার সুযোগ পাচ্ছে সহজেই। সান ফ্রান্সিসকোতে অবস্থিত এ প্রতিষ্ঠান ওয়ার্ল্ড রিডারের প্রস্তুতকৃত ই-রিডার এই ডিজিটাল বইয়ে আফ্রিকার স্কুলগুলোর জন্য পঠন বিষয়ক আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছে। যেমন আফ্রিকান ভাষায় আফ্রিকান লেখকদের বইও এখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। নাইরোবির একটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা ক্লারিস অ্যাকেইনি বললেন,
The girls are able to do research. So it is more accessible for them. They don't need to find from the dictionary probably the meaning of some words from the
তিনি বললেন, এখানে প্রচুর বিষয় খুঁজে পাওয়া যায়, তাই শিক্ষার্থীরাও গবেষণা করতে পারছে। তাছাড়া বিশাল বড় ভারী ডিকশনারি অর্থাৎ অভিধানের বইও বয়ে বেড়াতে হয় না। কয়েকশো পৃষ্ঠার এই বইয়ের হাজারো তথ্য একটা ক্লিকেই জেনে নেওয়া সম্ভব। তিনি আরো বললেন,
So when I need to prepare a lesson using different books, I can easily access the materials. Then the World Reader is also easily portable. I can carry it home so as to prepare a lesson for different classes.
তিনি বললেন, ক্লাসে ভিন্ন ভিন্ন বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন বই খুলতে হয় না। এই একটা যন্ত্রের মাধ্যমেই বিভিন্ন বিষয়ের বিভিন্ন বই খোলা সম্ভব। এটা তিনি বাড়িতেও নিয়ে যেতে পারেন এবং পরের দিনের ক্লাসে শেখানোর জন্য বিভিন্ন নোট করে রাখতে পারেন। এই ডিজিটাল বই শুধু ইংরেজি ভাষায় নয়, আরও অনেক ভাষার বই এই ই-রিডারে পাওয়া যায়। যেমন কেনিয়ার জাতীয় ভাষা সোহেইলি ভাষাতেও পাওয়া যায় বিভিন্ন বই। হাইস্কুলের ছাত্রী নাইমা হাসান বলল, তার মাও এই ই-রিডার থেকে সোহেইলি ভাষায় গল্পের বই, সাহিত্যের বই পড়ে থাকে, আর তার ভাই ভিডিও গেম খেলে। এই ডিজিটাল বই নাইমার মতো আফ্রিকার আরও অনেক স্কুল শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে তাদের ভবিষ্যতের ভিত গড়তে সাহায্য করছে। এবারে রয়েছে চিঠিপত্রের আসর। আপনাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আমার হাতে বেশ কয়েকটি চিঠি, ইমেল এবং ডাকে পাওয়া চিঠি এসছে। আমি ইমেলের কথায় আগে আসি। সিদ্ধার্থ ভট্টাচার্যী লিখেছেন, আসলে সিদ্ধার্থ ভট্টাচার্যী রিসেপশন রিপোর্ট পাঠিয়েছেন, তিনি যে ভয়েস অফ আমেরিকা ভালোভাবে শুনতে পাচ্ছেন এই প্রমাণ আমরা পাচ্ছি তার এই চিঠিতে। খুব ভালো লাগলো আপনার এই রিসেপশন রিপোর্ট পেয়ে। অরুণ সরকার, কালিকাপুর, হাওড়া, বুড়িগ্রাম, নাটোর, বাংলাদেশ থেকে আপনি খুব সুন্দর একটি চিঠি লিখেছেন। একটু অভিযোগের মতো, আপনারা কি শুধু শ্রোতা ক্লাবগুলোকে এত গুরুত্ব দেন? অন্যান্য শ্রোতারা কি আসল শ্রোতা নয়? আমার মতো অনেক শ্রোতা আছে যারা অনেক কষ্ট করে আপনাদের অনুষ্ঠান শুনে থাকে। আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে অনুষ্ঠান শুনি। জানি না আগামী মাস থেকে আপনাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পারবো কি না, কারণ আমি যেখানে থাকি সেখানে ইন্টারনেট অনেক সহজলভ্য। আগামী মাস থেকে থাকতে পারবো না সেখানে। আপনার কষ্টের কথা শুনে আমাদের খারাপ লাগছে। তবে ভাই অরুণ অশোক সরকার, আপনাকে একটি ছোট্ট টিপস দেই, সেটি হচ্ছে যে আপনি এখন তো বাংলাদেশে আমরা শুনেছি যে সবাই সেলফোন ব্যবহার করে, মোবাইল ফোন ব্যবহার করে এবং ইন্টারনেট সব জায়গাতেই সহজলভ্য। আপনি মোবাইল ফোনেও কিন্তু ভয়েস অফ আমেরিকা অনুষ্ঠান শুনতে পারেন, যদি কোনোভাবে লিঙ্কটা নিয়ে নিতে পারেন ইন্টারনেটে ঢুকে। ধন্যবাদ চমৎকার চিঠির জন্য। আর আপনি শেষে লিখেছেন একটি ক্যালেন্ডার পাওয়ার আশা আপনার রয়েছে। আমি কথা দিচ্ছি যে আমরা ক্যালেন্ডার পাঠাচ্ছি, আপনি কোনো না একদিন ক্যালেন্ডার পেয়ে যাবেন হয়তো হাতে, অলরেডি হয়তো পাঠানোও হয়েছে আপনার ঠিকানায়। মানিকুল্লা চিঠি লিখেছেন, মাতৃভাষা রেডিও লিসেনার্স ক্লাব গ্রাম এবং ডাকঘর বেতিল হাটখোলা থানা এনায়েতপুর সিরাজগঞ্জ থেকে। আপনি লিখেছেন, সুপ্রিয় ভাইয়া শুভেচ্ছা নেবেন। বড় একটি চিঠি লিখেছেন, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও লিখবেন। আজ এ পর্যন্তই মিতালি।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আনিস আহমেদ।
সিরিয়ার রক্তক্ষয়ী সংগ্রাম অবসানের লক্ষ্যে মিউনিকে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সময় রাশিয়া বলছে যে সিরিয়ায় অস্ত্রবিরতি বিষয়ে আলোচনা করতে সে প্রস্তুত রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং সিরিয়া বিষয়ে আন্তর্জাতিক সহায়তা গোষ্ঠীর আরও 17টি রাষ্ট্র মিউনিক নিরাপত্তা সম্মেলনের পার্শ্ব বৈঠকে এক নাগাড়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। সিরিয়ায় অস্ত্রবিরতি সম্পর্কে রুশ প্রস্তাব হচ্ছে এই গোষ্ঠীর মূল বিষয়। আলেপ্পোতে রুশ সমর্থিত সিরিয়ার আক্রমণ সেখানকার মানবিক সংকটের আরও অবনতি ঘটিয়েছে, হাজার হাজার মানুষ তুরস্কের সীমান্তের দিকে পালিয়ে আসছে। ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট রাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রীদের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার জন্য আরও সামরিক ও আর্থিক সহায়তার আবেদন জানান। ব্রাসেলসে কার্টার 24টিরও বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন। কোনো কোনো মন্ত্রীর সঙ্গে তিনি একান্তে কথা বলেন, তবে প্রকাশ্যেও তিনি এই 66 জাতির জোটের কোনো কোনো দেশকে এ ব্যাপারে আদৌ কিছু না করার জন্য তিরস্কার করেন। ওই সব দেশের নাম অবশ্য তিনি উল্লেখ করেননি। সিয়াচেন হিমবাহে টানা 6 দিন 35 ফুট বরফের নিচে -45 ডিগ্রি সেলসিয়াস শীতলতায় সমাধিস্থ থাকবার পরেও বেঁচেছিলেন ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়ক হনুমান থাপ্পা কুপ্পাড়। কিন্তু তারপর দিল্লির সেনা হাসপাতালে 3 দিনের লড়াইয়ের পরে তিনি হেরে গেলেন, জানাচ্ছেন গৌতম গুপ্ত।
হিমালয়ের 21,000 ফুট উচ্চতায় সিয়াচেন হিমবাহের 35 ফুট বরফের নিচে 6 দিন ধরে চাপা পড়ে থাকবার পরেও বেঁচে ছিলেন ভারতীয় সেনাবাহিনীর ল্যান্স নায়ক 33 বছর বয়সী হনুমান থাপ্পা কোপাড়। কিন্তু উদ্ধারের পর দিল্লির সামরিক হাসপাতালে 3 দিনের মধ্যেই তাঁর লড়াই শেষ হয়ে গেল বৃহস্পতিবার বেলা 12:45 সময়। নিজের শোক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এই বীর সেনার জন্য গোটা দেশ গর্বিত। প্রাক্তন সেনাপ্রধান জেনারেল শঙ্কর রায়চৌধুরীর মতে, ভবিষ্যৎ সৈনিক প্রজন্মগুলির কাছেও এই অলৌকিক সংগ্রাম গল্পগাথা হিসেবে চর্চিত হবে, আর বর্তমান প্রজন্মের ভারতীয় সেনাদের কাছে দেশপ্রেম ও হেরে না যাওয়ার সংগ্রামী মানসিকতার অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রয়াত ল্যান্স নায়ক। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
মানব পাচারকারীদের রোধ করতে তুরস্ক ও গ্রিসকে সাহায্য করতে নেটোর যুদ্ধজাহাজগুলো এজিয়ান সাগরের দিকে রওনা হয়েছে। এর ফলে ইউরোপে আশ্রয় প্রার্থীদের ক্রমবর্ধমান ঢল মোকাবিলার এই প্রচেষ্টার সঙ্গে নেটো সরাসরি সম্পৃক্ত হলো। আজ নেটোর মহাসচিব বলেন যে জার্মান কমান্ডে 3টি জাহাজ অবিলম্বে পাঠানো হচ্ছে, যাতে করে তারা তুরস্ক ও গ্রিসের উপকূলরক্ষীদের সাহায্য করতে পারে।
আর এই ছিল আজকের ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান, এবং অনুষ্ঠানটির প্রযোজনা করলেন ডলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন নিক আইভানভ। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.